জয় গৌর। গতদিন আমরা মহাপরাক্রমশালী সেই ধনুর্ধারী অর্জুনের বৃহন্নলার বেশে কৌরব রাজ্যে বিরাট রাজার 60,000 গাভী তারা হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমরা সেই প্রসঙ্গ শ্রবণ করেছি। আর এখন তারই পরের অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এবারে সেই যে শ্মশানের কাছে সমীবৃক্ষ পরি যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল তা অর্জুন গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি এবার চললেন সেই কৌরব সেনারা যেখানে ঢেরা দিয়ে উপস্থিত ছিলেন সেখানে। এবারে কৌরব সেনাদের ব্যূহ রচনা হতে না হতেই মহারাজ অর্জুন তিনি তার সেই যে ভয়ঙ্কর ঘর ঘর শব্দে আকাশ কম্পিত করে তাদের সেদিকে মানে গেলেন। আর সমস্ত বীরগণ দ্রোণাচার্য ভীষ্মাদি তারা বলে উঠলেন, ওই দেখো দূর থেকেই অর্জুনের সেই যে বিশাল রথ, সেই রথ দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে অর্জুন যখন শঙ্খের ধ্বনি করছে সে সঙ্গে সেই হনুমানজি তিনিও ভয়ঙ্কর শব্দ করছেন, তাতে তাদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার ভয় দেখা গেল। আর তিনি বলছেন মানে দ্রোণাচার্য, আহা আজ আমার কত ভালো দিন যে আজ আমি আমার প্রিয় শিষ্যকে দেখতে পেলাম, কিন্তু বড়ই দুঃখের বিষয় আজ 13 বছর পরে অর্জুনের সঙ্গে দেখা হলো তো আমাদের হলোই এই রণক্ষেত্রে, প্রভুর কি ইচ্ছা। এবারে মহাধনুর্ধারী অর্জুন তিনি দেখতে দেখতে দুটি বাণ নিক্ষেপ করলেন দ্রোণাচার্যের দিকে। আর সেই বাণ গিয়ে যে রথে উপবিষ্ট ছিলেন দ্রোণাচার্য মাটিতে গিয়ে সেই দুটো পুঁতে গেল। এর অর্থ সকলেই বুঝতে পারলেন যে অর্জুন তার গুরুদেব দ্রোণাচার্যকে চরণ স্পর্শ করলেন। আর দুটি বাণ তিনি আবার নিক্ষেপ করলেন একই সঙ্গে যে দ্রোণাচার্যের কান ঘেঁষে চলে গেল, অর্থাৎ তাকে সূচনা দিলেন, চেতনা যে আমি যুদ্ধ করতে চাই। এবারে এদিকে অর্জুন সারথিকে বলল মানে উত্তরকে, যে উত্তর তুমি আমার রথটা কিছুটা আগে নিয়ে চলো, আমি দেখতে চাই সেই কুরুকুল অধম দুর্যোধন কোথায়। আর পিতামহ ভীষ্মদেবের আজ্ঞানুযায়ী তো সেই মানে বিভাজন হয়েছে, তাতে দুর্যোধন সেই গরু চুরি করে নিয়ে মানে হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে দেখলো কি যে সেখানে দুর্যোধন সেই মহারথীদের মধ্যে নেই। উত্তরকে জিজ্ঞাসা করলেন যে সেই দুরাত্মা দুর্যোধন তো এখানে নেই। উত্তর বললেন যে হে মহাত্মন, আমি দেখলাম সে উত্তর দিকে আমাদের গাভীগুলোকে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে রথে করে। বলছেন তাহলে সেই উত্তর মানে সেই দক্ষিণ দিকেই নাও, দক্ষিণ দিকে গিয়েছিল। এবারে দেখতে দেখতে অতি দ্রুত বেগে দুর্যোধন যেদিকে গিয়েছিল অর্জুন সেই পথ ধরল। এবারে যেতে যেতে সে তো অনেক গাভী আর অনেক রথ তা ধুলো উঠছিল, সেদিকেই গিয়ে দেখলো যে দুরাত্মা দুর্যোধন কিছু সৈন্য সামন্তকে এমনভাবে বেষ্টন করে সেই গাভীগুলোকে নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে হয়েছে। এবারে তার যে সমস্ত অজস্র যে সমস্ত সেনা ছিল তারা অর্জুনের দিকে বাণ নিক্ষেপ করা আরম্ভ করল। অর্জুন এমনভাবেই মানে বাণের বৃষ্টি করলেন, শুধু একটা দুটো নয়, বৃষ্টি বলতে লক্ষ লক্ষ বাণ একসঙ্গে ত্যাগ করলেন। ত্যাগ করতে করতে তিনি তো বহু সৈন্য মেরে দিলেন। তারপরে চিন্তা করলেন এত সৈন্যকে অযথা কারণে মারব, তাই তিনি কি করলেন বাণ দিয়ে যেমন এই গ্রিল আছে সুরক্ষিতভাবে, সেই বাণের একটি গ্রিলের মতো তৈরি করে দিলেন, মানে ঘেরা। তার থেকে আর তারা এদিকে আসতে পারছে না। তাহলে সে বাণ বিদ্যা কেমন ভাবে শিখেছিল? কেউ আর আসতে পারছে না। আর যে সমস্ত অন্যান্য দেশের রাজারা এই দুষ্ট দুর্যোধনের মানে অঙ্গরক্ষী হয়েছিল, তাদেরকে এমনভাবে বাণ দিয়ে অগ্নিবাণ প্রয়োগ করলেন যে তাদের শরীর, তাদের ঘোড়া, তাদের সারথি, তাদের রথ কিছুই থাকল না। একেবারে যেমন আজকালকার দিন যে বোম হয়েছে সেই বোমার মতন সব উড়িয়ে গেল, অনেক রাজন্যবর্গ সকলে মারা গেল, কিছু খুঁজেই পাওয়া গেল। এবারে সেই অগ্নি দেখে গাভী মানে যেদিকে পাচ্ছে সেদিকে ছুটে যাচ্ছে। অর্জুন কি করলো, গাভীগুলো একত্রিত করার জন্য, এক জায়গায় করার জন্য এবং বিরাট রাজার দেশের দিকে ফিরিয়ে আনার জন্য যেদিকে গাভীর দল ছুটে যাচ্ছিল সেদিকে তিনি অগ্নিবাণ প্রয়োগ করলেন। আগুনকে দেখলে জীবজন্তুও বোঝে ভয় পায়, তাই গাভীকে এমনভাবে অস্ত্র কৌশলের দ্বারা তিনি ফিরিয়ে নিয়ে আসলেন সেই বিরাট রাজার নগরীর দিকে। গাভী সব ফিরে চলে গেল। এবারে দুর্যোধন কোথায়? দুর্যোধন যাতে সামনে না আসে অকস্মাৎ সেখানে সেই কর্ণ এসে উপস্থিত হল। এবারে কর্ণ এসে বলছেন সাবধান অর্জুন, তা বলছেন তোর থেকে আমি সাবধান হব? আরে সুতপুত্র, তুই কি যে শব্দ বলিস সে তো আমার মাথায় ঢোকে না, তোর থেকে আমি কি সাবধান হব রে? আজ প্রভু ভালো সময় দিয়েছে যে তোর সঙ্গে আমি এখন তোকে আমি বধ করব। এবারে দেখতে দেখতে দুজনের মধ্যে প্রথমে বাক্যযুদ্ধ চলতে চলতে অস্ত্র চালানো আরম্ভ করল। এমনভাবে অস্ত্র চালানো আরম্ভ করলো, অর্জুন তো তীরের মানে একেবারে বর্ষার মতো বাণ প্রয়োগ করতে পারে, একটা বাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আরেকটা বাণ তার পেছনের দিকে চলতে থাকে। এবারে দেখতে দেখতে এই যে কর্ণ তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল, সমস্ত শরীর রক্তাক্ত করে দিল, সে তখন পালিয়ে গেল। সারথিকে বলল নিয়ে চলো রথ, পালিয়ে চলে গেল। অর্জুন পেছন থেকে বলছেন যে ওরে দুষ্ট, এই তোর পরাক্রম, এই তোর বৈভব, এর জন্য তোর এত অভিমান যে তুই এখন যুদ্ধক্ষেত্রে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছিস। একবার দুবার নয়, এই যুদ্ধে এই কর্ণ তিনবার মানে পালিয়ে যাবে। একবার এই হলো। এবারে দেখতে দেখতে অন্যান্য যে সমস্ত বীররা ছিল, সংগ্রামজিৎ আদি, চিত্রসেন আদি, তাদের মধ্যে অনেক বীরেরা ছিল, তাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হলো। বিকর্ণ বিপাট নামক বাণ প্রয়োগ করে তাদেরকেও মানে মৃত্যু শয্যায় শায়িত করে দিলেন। এবারে কিন্তু সেখানে পরন্তপ নামক এক রাজা ছিল, সেও যুদ্ধ করতে এসে অর্জুনের হাতে মারা গেল। মানে একে অপরের মধ্যে ভয়ঙ্কর তুমুল হওয়ার পরে অর্জুন তাদেরকে একেবারে নিঃশেষ করে ফেলেন। তারপর প্রচণ্ড ঝড়ে যেমন বৃহৎ বৃহৎ বৃক্ষগুলিকে উৎপাটিত করে, ঠিক তদ্বত দেখতে দেখতে অর্জুন কৌরব সেনাদের মধ্যে যে সমস্ত মহারথী ছিল তাদেরকে হত্যা করলেন। এবারে কর্ণের ভাই সংগ্রামজিৎ আসলো, সে হচ্ছে রাধেয় পুত্র, রাধার পুত্র, মানে কর্ণকে পাওয়ার পরে তারা পুত্র সন্তান প্রাপ্ত হয়েছিলেন, তার মধ্যে এই সংগ্রামজিৎ। সংগ্রামজিৎ যখন অর্জুনের কাছে আসলো প্রথমে বাণ নিক্ষেপ করল, আর অর্জুন একই সঙ্গে 11টি বাণ ছাড়ল। তাতে তার ঘোড়া চারটেকে মেরে দিল, সারথির গলা কেটে উড়ে গেল, আর রথের ধ্বজা রথ সব একেবারে ছিন্ন ভিন্ন করে, আর সেই সংগ্রামজিত মানে কর্ণের ছোট ভাইয়ের গলাটা কেটে উড়িয়ে চলে গেল। এবারে কর্ণ আবার আসলো তাকে রক্ষা করতে, মানে আবার তো প্রথমে রক্তাক্ত কলেবার হয়ে আবার একটু সুস্থ হয়ে আবার নতুন বসন আদি অস্ত্রশস্ত্র নিয়ে আবার যুদ্ধ করা আরম্ভ করল। বলছেন বেশ হয়েছে, তুই এসেছিস, এবারে আবার যুদ্ধ আরম্ভ হলো, একে অপরের মধ্যে একেবারে ঘোরতর যুদ্ধ আরম্ভ হল। কিন্তু দেখতে দেখতে সেই কর্ণকে এবং তার ঘোড়াগুলিকে একেবারে জখম করে দিল, আর কর্ণ একেবারে মুমূর্ষু অবস্থায় সে অজ্ঞান হয়ে গেল। অচেতন হলে তার সারথি তাকে নিয়ে আবার পালিয়ে গেল। এবারে অপরাধী কর্ণকে এইভাবে মানে অসম্মানিত করে তাকে অচেতন করে দিলেন, তারপরে সেক্ষেত্র থেকে সে পালিয়ে গেল। একে অপরের মধ্যে তুমুল সংঘর্ষ হল। এবারে সে যখন ঘায়েল অবস্থায় রথের মধ্যে পড়ে থাকলো, সারথি ধীরে ধীরে তাকে নিয়ে অর্জুনের চোখ এড়িয়ে চলে গেল। অর্জুন তো চতুর্দিকে দেখছে, যুদ্ধের সময় বোকা মতন একজনের সঙ্গে যুদ্ধ করলে আরেকজন পেছন দিক থেকেই ঠিক করে দেবে। তা এবারে দেখতে দেখতে সেখানে দুরাত্মা দুর্যোধন এসে বাণ নিক্ষেপ করল। সে কোনো সূচনা দেয় না, যারা ভদ্র সভ্য জ্ঞানী ধার্মিক তারা তো শঙ্খ বাজাবে বা সাবধান করে তারপরে যুদ্ধ, সে এসেই মানে বাণ প্রয়োগ করা আরম্ভ করল। তাতে তো ভীষণভাবে কুপিত হয়ে অর্জুন বলছেন, ওরে ধৃতরাষ্ট্রের পুত্র, আজ আমি তোকে মজা দেখাচ্ছি। এবারে তার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। এবারে প্রলয়কালীন অগ্নির ন্যায় অর্জুন শত্রুদের এবং তার সৈন্যদের ভস্ম করে ফেলল তার বাণ দিয়ে, পুড়িয়ে দিল সব। আর সেই সময় সেই যে দুরাত্মা দুর্যোধন তাকে এমনভাবে বাণ প্রহার করল যে প্রায় 11টা বাণ তার শরীরের চতুর্দিকে একেবারে ঢুকে গেল। তার হাত নাড়ানোর শক্তি নেই, হাতের সঙ্গে আর রথের সঙ্গে বাণ বিদ্ধ হয়েছে, আর তুলতে পারছে না হাতগুলো। এই অবস্থায় সারথি তাকে নিয়ে পালিয়ে গেল। এইভাবে সে দ্বিতীয়বার যুদ্ধ করতে আসলো একটু পরে, তাকে আবার প্রহার করে আবার ওইভাবে অচেতন প্রায় করে দিল, আবার পালিয়ে গেল। মানে সকলে এক আধবার নয়, প্রায় তিন তিন চার চার দুই দুই বার করে এসে যুদ্ধ করে পরাজিত হয়ে আবার ছুটে পালিয়ে যায়। এবারে দ্রোণাচার্য এবং অন্যান্য সকলে চিন্তাযুক্ত হল যে অর্জুন তো একেবারে ছত্রভঙ্গ করে দিচ্ছে, এত অগণিত সেনা সেনা সাগর যে তাদের সব ছত্রভঙ্গ করতে একমাত্র অর্জুনই ছিল, এ বিষয়ে মানে বিশেষ পারদর্শিতা তার মধ্যে ছিল, যে সে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য হোক না কেন, তাদের মধ্যে ছত্রভঙ্গ করে দেওয়ার মতো শক্তি একমাত্র অর্জুনেরই ছিল। তারা তার প্রশংসা করছেন। সেখানে দ্রোণাচার্য, দুঃশাসন, অশ্বত্থামা, কৃপাচার্য, পিতামহ ভীষ্মদেব, দুর্যোধন সকলেই বাণে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়লেন, সকলের সঙ্গে যুদ্ধ হল। এবং তিনি এমনভাবেই যুদ্ধ করলেন যে প্রত্যেকের শরীরেই বাণ প্রবেশ করে গেল, সকলেই একেবারে রক্তাক্ত কলেবার। তারা তখন চিন্তা করছে কি করা যাবে, এ তো একেবারে সেই ভয়ঙ্কর হিংস্র সিংহর থেকেও মহাপরাক্রমী, কি করা যেতে পারে। তা বিরাট কুমার উত্তর তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বিজয়, অর্জুনের এক নাম বিজয়, হে বিজয়, আমি এখন রথ নিয়ে কোন দিকে যাব, আপনি আদেশ করুন, আমি সেদিকেই যাব। অর্জুন বলল উত্তর, যে রথের ঘোড়াগুলি লাল বর্ণের, যার উপরে নীল পতাকা উড্ডীয়মান, সে রথে কল্যাণকারী বেশে ব্যাঘ্র চর্মধারী কৃপাচার্য আমাদের কুলগুরু তিনি আছেন, অতএব তার কাছে নিয়ে চলো। কৃপাচার্যের কাছে গেলেন, কৃপাচার্যকে প্রথমে রথ দিয়েই পরিক্রমা করলেন একবার, গুরু কি না। এবারে আর দেখলেন, বলছেন দেখো তার কাছে নিয়ে চলো, আর তার পাশে দেখো আমি সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি কে। এই ব্যাঘ্র চর্মধারী ইনি হচ্ছেন আমাদের কুলগুরু কৃপাচার্য। আর দেখো একটি ধ্বজায় স্বর্ণময় কমণ্ডলু চিহ্ন আছে, তিনি হলেন সমস্ত শস্ত্রধারীদের শ্রেষ্ঠ গুরু আচার্য দ্রোণ। সব রথে যে পতাকা তার মধ্যে চিহ্ন দেওয়া আছে কে কোন পার্টির লোক, ওই চিহ্ন দেখেই বোঝা যাবে রথটি কার। আর তুমি রথ নিয়ে তাকে প্রদক্ষিণ করো। দ্রোণাচার্যকেও প্রদক্ষিণ করলেন, তিনি যদি আমাকে আঘাত করেন তাহলেই আমি যুদ্ধ করব, তা না হলে আমি তার সঙ্গে যুদ্ধ করব না। এবারে কি হলো, যখন তাকে পরিক্রমা করলেন তিনি কুপিত হলেন। এবারে অর্জুন একটু দূরে চলে গেলেন, বললেন দেখো উত্তর, যে যার ধ্বজায় ধনুক চিহ্ন দেখা যাচ্ছে তিনি হচ্ছেন আচার্য দ্রোণের পুত্র মহারথি অশ্বত্থামা। প্রত্যেকের পৃথক পৃথক চিহ্ন আছে, অশ্বত্থামার যে রথ সেই রথে যে পতাকা তাতে ধনুষ চিহ্ন আছে, আর অন্য যে রথটি যে সেনার মধ্যে সুবর্ণ কবচ ধারণ করে আছে, আর যার ধ্বজায় সুবর্ণময় হাতি চিহ্ন দেখা যাচ্ছে সে হচ্ছে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, সে হচ্ছে হাতির চিহ্ন। আর যার ধ্বজার অগ্রভাগে হাতির সুর দেখা যাচ্ছে সে হলো কর্ণ, তুমি আগেও তাকে দেখেছো আমার থেকে দুবার পরাজিত হয়ে পালিয়ে গেছে, তার রথের চিহ্ন হচ্ছে হাতির সুর। আর যার সুন্দর রথের উপর সুবর্ণময় পাঁচ মণ্ডল সম্পন্ন নীল রঙের পতাকা উড্ডীয়মান, যার ধনুষটি বিশাল এবং যিনি মহাপরাক্রমশালী তার সুন্দর রথে সূর্যদেবের এবং নক্ষত্রের মানে চিহ্ন আছে, তা তিনি হচ্ছেন মানে শ্বেতছত্র শোভা পাচ্ছে তার মাথার উপরে, ইনি হচ্ছেন আমাদের পিতামহ শান্তনুনন্দন ভীষ্মদেব। তা তার থেকে আমার কোনো ভয় নেই, কারণ তিনি আমাদের কোনো কাজে বাধা দেবেন না। অতএব অর্জুনের কথা শুনে উত্তর সতর্ক হয়ে যেখানে কৃপাচার্য দাঁড়িয়েছিলেন সেই কৃপাচার্যের দিকে গেলেন। এবারে বিরাট কুমার রথ নিয়ে কৃপাচার্যকে প্রদক্ষিণ করলেন, তখন কৃপাচার্য মানে অর্জুন নিজের পরিচয় দিলেন, হে গুরুদেব আমি পাণ্ডুনন্দন অর্জুন, তা আমি আপনার সঙ্গে যুদ্ধ করব বলে এই আমি শঙ্খ বাদন করছি। তারপর সেই শঙ্খটা যখন বাজালেন তার শব্দে মানে চতুর্দিক একেবারে ভয়ঙ্কর শব্দ হতে থাকলো, তাতে মনে হচ্ছে যেন সমস্ত পৃথিবী একেবারে কেঁপে উঠছে। তারপরে কৃপাচার্য তিনিও কি করলেন, তার নিজের শঙ্খ বাজালেন, তাতেও মানে একেবারে ত্রিভুবন কেঁপে যাওয়ার মতো অবস্থা। এবারে একে অপরের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো, সে তুমুল যুদ্ধ, সমস্ত দেবতারা তারা আকাশ মার্গ থেকে এই অলৌকিক যুদ্ধ দেখ। এবারে যুদ্ধ করতে করতে একে অপরে মানে সমস্ত বাণের প্রতিরোধও করতে থাকলো। অর্জুন করল কি, দেখতে দেখতে কৃপাচার্যের যে ধনুষ সেই ধনুষটা মানে তিনি তীর দিয়ে সেটাকে ভেঙে ফেললেন, মাঝখান থেকে ভেঙে দিলেন। তারপরে তিনি আরেকটি ধনুষ নিয়ে যখন প্রত্যঞ্চা চড়াতে যাচ্ছেন সেটাও ভেঙে দিলেন। এবারে কৃপাচার্য আরেকটি ধনুষ নিয়ে তার থেকে পাঁচটি বাণ দ্বারা অর্জুনের শরীরে দুটি এবং ঘোড়াদের শরীরে কিছু লাগলো, আর একটি বাণ গিয়ে লাগলো সেই উত্তরের হাতে। অর্জুন উত্তরকে বললেন, উত্তর এ তোমার পরম সৌভাগ্যের বিষয় যে তুমি ইয়াম্বিদ মহাত্মার হাতে ক্ষত হয়েছে, ওই রক্তকে প্রণাম করো তুমি। এবারে অর্জুন আবার কি করলেন, এক তীব্র অস্ত্র দিয়ে মানে তীর দিয়ে সেই বাণটাকেও মাঝখান থেকে ভেঙে দিলেন। কৃপাচার্য তখন এক অমোঘ শক্তি সেটাকে নিক্ষেপ করলেন, সে ভয়ঙ্কর শক্তি, তার থেকে সাধারণ লোক বাঁচতেই পারে না। অর্জুন দিব্য অস্ত্রের দ্বারা, মানে দিব্য বাণের দ্বারা তিনি 5টি বাণ একই সঙ্গে নিক্ষেপ করে সেটিকে মাঝখানেই বিনষ্ট করে দিলেন। এবারে তিনি চিন্তা করলেন যে আমার গুরুদেব, আমি তাকে কি করে প্রহার করি। তাই তিনি কৃপাচার্যের শরীরে 2টি বাণ এমনভাবে নিক্ষেপ করলেন যে তার যে কবচ করা ছিল সুরক্ষা কবচ, সেই কবচটাকে একেবারে আলাদা করে দিলেন এবং খালি গা হয়ে গেলেন, শরীরে আঘাত লাগতে দিলেন না, এমনভাবেই তার হাতের কৌশল। এবারে কৃপাচার্য তিনি রথ থেকে নিচে নেবে এলেন, নিয়ে তার কাছে এক ভয়ঙ্কর গদা ছিল, সেই গদাকে ছুঁড়ে এমনভাবে অর্জুনের দিকে মারলেন যে অর্জুন কি করল, বাণ দিয়ে সেটাকেও অন্যদিকে সরিয়ে দিল, নিজের দিকে আসতে দিল না। এবারে তিনি লজ্জিত হলেন, অস্ত্রশস্ত্র শেষ, তাকে অর্জুন কৃপা করেই প্রাণ দান দিলেন, মারলেন না, তিনি রথে করে আবার অন্যত্র চলে গেলেন। এইভাবে ভয়ঙ্করভাবে অন্যান্য কৃপাচার্যের যে সমস্ত সৈন্য সামন্ত ছিল তাদেরকে একেবারে ধূলিসাৎ, মানে পৃথিবীতে একেবারে শুইয়ে দিচ্ছেন। দেখতে দেখতে প্রায় সব বাণ দিয়ে অর্জুন মানে যমক নামক মণ্ডল তৈরি করে গতিরুদ্ধ করে ফেললেন, কেউ আর সামনে যেতে সাহস করে না। তখন সমস্ত মহারথীরা কি করলো, তাকে ঘিরে ধরল যে একলা অর্জুনের সঙ্গে কেউ কখনো কিছুই করতে পারবে না। তাই চতুর্দিক থেকে যখন ঘিরে ধরল, তিনি সেই যে যমক নামক মণ্ডল তৈরি করে তাদের গতিরুদ্ধ করে ফেললেন। এবারে গতিরুদ্ধ হলে কৃপাচার্য তো সেই রণভূমির থেকে মানে পালিয়েই গেলেন এক প্রকার, আর অপরদিকে সব মানে মহামহা বলশালী যে সমস্ত যোদ্ধাগণ ছিল তারাও তার কাছে পরাজিত হলো, তারাও মারা গেল। এবারে আচার্য দ্রোণ তো পরাজিত হলেন, এই অবস্থা দেখে সমস্ত সেনাকুল তারাও একেবারে ছত্রভঙ্গ হয়ে চিন্তা করছেন, আমাদের যিনি গুরুদেব আচার্য যার শক্তিতে আমরা শক্তিন্বিত হব তারাই পরাজিত হচ্ছে, তাহলে আমরা কি করি। আর এই অর্জুন যুদ্ধবিদ্যায় এমনই যে তার নিশানা কখনোই ভুল হতো না, যেখানে যাকে ইচ্ছা মানে ঠিক সেখানেই তিনি তীরকে লক্ষ্যভেদ করতে পারতেন। এবারে এইসব দেখে দ্রোণাচার্য অত্যন্ত বিস্মিত হয়ে তিনি এবার গান্ডীব উঠিয়ে অর্জুন যখন দুই হাতে গুণ টানলেন তখন বাণের বর্ষার মতো আকাশ অন্ধকার করে আসল, সমস্ত সৈন্য দ্রোণাচার্যের সঙ্গে এবার যুদ্ধ হচ্ছে। দ্রোণাচার্যের সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ হলো তা অর্জুন বাণ দিয়ে কি করলেন যে আকাশটাকেই একেবারে মেঘের মতো অন্ধকার করে ফেললেন। আর এই সমস্ত দেখে দ্রোণাচার্য তিনি আর কি করবেন, তার সৈন্যগণ হাহাকার করতে করতে আহত নিহত ক্ষত বিক্ষত হয়ে যারা বেঁচেছিলেন তারা ছোটাছুটি আরম্ভ করে দিল। আর দ্রোণাচার্যের মানে রথের ধ্বজা কেটে দিলেন, তার শরীর ও বাণে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। অর্জুন এমনভাবে বাণ প্রহার করলেন যে সেখানে মানে দ্রোণাচার্যের শরীরে একেবারে রক্তের গঙ্গা যেন বয়ে চলেছে। আর দ্রোণাচার্য বাধ্যতামূলকভাবে তার ঘোড়াও মেরে দিয়েছে, সারথির গলা কেটে দিয়েছে, রথটার চাকাগুলোও সব ভেঙে দিয়েছে তীর দিয়ে। তিনি তখন কি করবেন, অন্য একটি দ্রুতগামী ঘোড়ায় করে সেই রণভূমি থেকে পালিয়ে গেলেন। এই দৃশ্য দেখে সমস্ত দেবতাগণ পর্যন্ত চিন্তাযুক্ত হলেন যে এ কি ভয়ঙ্কর ব্যাপার, যে আজ গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ, তাও আবার এই রকম মহাপরাক্রম। এবারে গুরু দ্রোণাচার্য যখন পালিয়ে যাচ্ছেন সে সময় সেই গুরুপুত্র অশ্বত্থামা তিনি এগিয়ে এলেন, তিনি এগিয়ে বললেন অর্জুন তুমি সাবধান, মানে চেতনা দিলেন মানে ইঙ্গিত দিলেন যে আমি যুদ্ধ করব। এবারে অশ্বত্থামাকে প্রথম বার করার সুযোগ দিলেন, অশ্বত্থামাও তিনি মহারথী, তিনি দ্রোণাচার্যের থেকে যা যা পেয়েছিলেন অর্জুনও সেগুলো পেয়েছে, কিন্তু অর্জুন স্বর্গ থেকে পঞ্চদেবতার থেকে মহাদেবের থেকে বিশেষ বিশেষ অস্ত্র প্রাপ্ত হয়েছিল সেগুলো তাদের কাছে কারো কাছেই ছিল না, একাধটি ছিল ভীষ্মদেবের কাছে, পরশুরাম থেকে প্রাপ্ত হয়েছিলেন। এবারে তিনিও বর্ষার মতন বাণ প্রয়োগ করা আরম্ভ করলেন। অর্জুন প্রথমে দেখলেন যে তার মানে অস্ত্রবিদ্যা মানে একেবারে যথাযথ, খুব সুনিপুণ। এবারে একে অপরের মধ্যে ঘোরতর যুদ্ধ আরম্ভ। প্রথমে অর্জুন মানে মহারথীদের মারতে চান না, তার দুঃখ হয় যে এই এমবিধ মহারথীগণ না এই দ্বাপর যুগে না কলি যুগে আর জন্মাবে, তাই তিনি তাদের মারতে চাইতেন না। তাই সমস্ত সৈন্যদের তিনি একেবারে ক্ষত বিক্ষত করলেন, কিছু মারাও গেল, কিছু পালিয়েও গেল। এবারে অশ্বত্থামার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ। অশ্বত্থামার ঘোড়াগুলোকে অর্জুন একেবারে ক্ষতবিক্ষত করে দিলেন, আর অর্জুন একটু অমনস্ক হয়ে গেলেন। যখন অমনস্ক হলেন, তা সেই যে ধনুকের যে শিলা হয় সেই শিলাটা সে বান দিয়ে কেটে দিল। তাতে আকাশমার্গে দেবতাগণ এবং সেখানে যে সমস্ত যোদ্ধাবৃন্দ ছিলেন তারা সকলেই তার বিশেষ প্রশংসা করল যে অর্জুনের বাণের ছিলা, অর্জুনের সেই ধনুষের ছিলা কেটে দেওয়া এ দেবতাদের পক্ষেও অসম্ভব, তার জয় জয়কার করল, প্রশংসা করল। এবারে অর্জুন এবং সেই অশ্বত্থামার সঙ্গে একেবারে রোমাঞ্চকর যুদ্ধ আরম্ভ। এবং দেখতে দেখতে অর্জুন মানে তার মধ্যে বিশেষত্ব কি ছিল, সে যুদ্ধে ভয় পেত না। কেন ভয় পেত না, যে তার যে অক্ষয় তুনির ছিল সেখান থেকে বাণ কখনো সমাপ্ত হতো না, কারণ সেই তুনির সবসময় ভরে যেত। যুদ্ধ করতে করতে অসংখ্য বাণ প্রয়োগ করতে করতে অশ্বত্থামার সব বাণগুলো নিঃশেষ হয়ে গেল। এবারে অর্জুন তাকে পাঁচটি বাণ দ্বারা রথের মধ্যে এমনভাবে বিদ্ধ করলেন যে তার হাত আর রথের কাঠের সঙ্গে আর তার পেটে বুকে একেবারে সেই পাঁচটি বাণ এমনভাবে মানে তাকে আহত করল যে সে তখন সেখান থেকে পালাতে বাধ্য হল। এবং অর্জুন যখন ক্রোধান্বিত হয়ে অন্যান্য সব দিকে তাকাতে থাকলো তখন সৈন্যগণ বলছেন এ সাক্ষাৎ যমরাজ, পালাও, সব পালিয়ে যাচ্ছে। এবারে সেই কানকাটা কর্ণ আবার তৃতীয়বার আসছে। কর্ণ এই নিয়ে দুবার তো মানে প্রহারিত হয়ে পালিয়ে গেল, আবার সুস্থ হয়ে সে আবার অস্ত্রশস্ত্র খানিকটা জোগাড় করে আবার ঘোড়া নিয়ে অস্ত্র আদি নিয়ে সব একেবারে তৈরি হয়ে সুন্দর রথে করে এসে হাজির। অর্জুন তাকে দেখে বলছেন ওহো তোমার পরাক্রম, তোমার বৈভব আমি দেখলাম। তোমার ছোট ভাই সংগ্রামজিত যখন আমার কাছে পরাজিত হলো তখন তুমি তো ভয়ে পালিয়ে গেলে, এই তোমার পরাক্রম, এই তোমার বৈভব, আর এতেই তোমার এত অহংকার, তো এসো আজ তোমাকে আমি উচিত শিক্ষাটা দিই। কর্ণ মানে মুখের কথা চালাতে তার কোনো মানে বাধে না, সে বলছে না আমি অর্জুন তোমাকে এখন দেখে নেব। অর্জুন বলছেন আরে সুতপুত্র তুমি আমাকে কি দেখবে, তোমার লজ্জা হওয়া উচিত যে তোমার ভাইকে আমি গলাটা কেটে আলাদা করে দিলাম আর তুমি তাই দেখে আমার থেকে যুদ্ধ করে ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে গেলে, এই নিয়ে তুমি তৃতীয়বার আসছো আমার কাছে, তোমার লজ্জা বলে কিছু আছে? আচ্ছা তোমার যখন মরার এত ইচ্ছা তাহলে এসো, তবে তোমাকে আমার ঘৃণা হয়, তুমি আমার হাতে মরবে আমি মনে করি এটাও তোমার ভাগ্যের বিষয়, তাই সেই ভাগ্যটাও আমি তোমাকে দিতে চাই না। তো তুমি যখন এত অহংকারী তাহলে আজ আমি তোমাকে যমালয়ে প্রেরণ করব। তুমি সেই দুষ্টদের সঙ্গে আমাদের ধর্মপত্নী দ্রৌপদীকে যখন অপমান করেছিল তখন তুমি মজা দেখছিলে, তোমার মধ্যে ধর্ম বলে কিছু নেই। হে কর্ণ তোমার মধ্যে যদি ধর্ম বলে কিছু থাকতো তাহলে তুমি বাস্তবিক শক্তিশালী হতে পারতে, কিন্তু তুমি অধর্মী লোকেদের সঙ্গে মেশো, অধর্ম অধার্মিকভাবে তুমি জীবনযাত্রা নির্বাহ করে চলেছ, এই জন্য ভগবান তোমাকে শক্তি দিলেও তোমাকে শক্তিকৃত করে দেয়নি। এবারে একে অপরের মধ্যে আবার যুদ্ধ আরম্ভ হলো, ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। অর্জুন বললেন, হে রাধা পুত্র, হে রাধেয়, এখন তুমি প্রাণ রক্ষা করার জন্য আবার যেন পালিয়ে যেও না। এবারে ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো তৃতীয়বার। এমনভাবে যুদ্ধ আরম্ভ হলো যে ঢাল, তরোয়াল ইত্যাদি যত যত অস্ত্র শস্ত্র গদা যা কিছু ছিল যুদ্ধ আরম্ভ হল। অর্জুন কি করল, দেখতে দেখতে তার সমস্ত অস্ত্র শস্ত্র কেটে তছনছ করে দিল, ধনুষ বাণ তারপরে যে সমস্ত গদা ছিল সবগুলোই বিনষ্ট করে দিল। এবারে দেখতে দেখতে তার মাথার মুকুটটাও মানে বাণ দিয়ে মানে সেটাকে ফেলে দিল। তারপরে সেই যে তার রথের ধ্বজা সেটাকে কেটে টুকরো টুকরো করে দিল। তারপরে সে আবার প্রাণে না মেরে আবার 11টি বাণ দিয়ে তার ঘোড়াগুলোকে মেরে দিল, সারথির গলা কেটে দিল, আর তাকে এমনভাবে 7টি বাণ এসে মানে তাকে আঁকড়ে ধরেছে যে সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আবার আবার সারথি তো আর নেই, তাকে অন্য কোনো সৈনিকরা এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। এবারে তাদের সেই সমস্ত ভয়ঙ্কর অবস্থা দেখে আর কর্ণ মাটিতে পড়ে গিয়ে একবারে মুমূর্ষু অবস্থায় পড়েছিল, এই সমস্ত দেখে সমস্ত দেবতাগণ চিন্তা করতে থাকল। এবারে কর্ণকে পরাজিত করার পর অর্জুন উত্তরকে বললেন যে দেখো উত্তর, যেখানে রথের ধ্বজায় স্বর্ণময় তারকা চিহ্ন দেখা যাচ্ছে তা আমাকে সেই সেনাদের কাছে নিয়ে চলো, ইনি হচ্ছেন আমার পিতামহ, আমি তার সঙ্গেও যুদ্ধ করতে চাই। তখন উত্তর বলছেন, উত্তর তো ক্ষতবিক্ষত হয়ে গেছেন, রক্তাক্ত কলেবর, অনেকবার বাণ এসে তার লেগেছে। তাই উত্তর বলছেন যে হে মহাধনুর্ধারী, আমার দ্বারা আর আপনার এই ঘোড়াগুলোকে সামলানো সম্ভব হচ্ছে না, আর আমি এখন বধির মতো হয়ে গেছি, কালা হয়ে গেছি, আমি এমন সংকেত ধ্বনি জীবনে শুনিও নি আর কেউ শুনেছে বলে তার থেকে শুনিও নি, আর আপনার যে এই রথের ঘর ঘরাট শব্দ তা তো আমি কেন, পৃথিবী পর্যন্ত বধির হয়ে যাচ্ছে, আর আমি তো সাধারণ একজন ছোট্ট বালক, আমি কখনো এই রকম মানে সেনাদের সাগর আমি দেখিনি, আর যে সমস্ত মহারথীদের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের বাণের শব্দ, তাদের হাতি এবং অশ্বের চিৎকার শুনে আমি অজ্ঞানও প্রায়, আমার হাতগুলো আর কাজ করছে না, আমি আর এই ঘোড়া সামলাতে পারবো না। অর্জুন তার মানে এই দশা দেখে সে বারবার বলছে যে আমি এ সমস্ত দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব নয়, হে ধনঞ্জয় এখন তুমি অন্য ব্যবস্থা দেখো। বলছেন, দেখো তুমি হলে ক্ষত্রিয় কুমার আর তুমি সেই বিখ্যাত মৎস্য নরেশের সেই বিরাট রাজার পুত্র, অতএব তোমার দ্বারা এমন করা উচিত নয়, তুমি ধৈর্য ধরো। সে তখন বলছে, আমি কি করে ধৈর্য ধরবো, অস্ত্রে শস্ত্রে ঢক্কা নিনাদ শুনে আমি বধির হয়ে যাচ্ছি, আমার স্মরণ শক্তি পর্যন্ত ক্ষীণ হয়ে আসছে, এখন আমার দ্বারা চাবুক আর রথের রশি ধরা সম্ভব হচ্ছে না। তিনি বললেন, দেখো আমিও সেই দেবতাদের কাছ থেকে কিভাবে মানে ধৈর্য অবলম্বন করতে হয় আমি তোমাকে বলছি। তিনি তা বললেন, আর বললেন, হে মহাবীর, তুমি যে এখনো পর্যন্ত আমার সঙ্গে টিকে আছো, তুমি একজন মহাবীর, তা না হলে আমার সঙ্গে সাধারণ সারথি টিকে থাকতে পারে না, তা তুমি অনেক সুন্দরভাবে আমার ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করেছো, এখন তুমি যশ প্রাপ্ত হও এবং তুমি এমনভাবে এই ঘোড়াকে পরিচালনা করো যে তোমার আর কোনো কষ্ট হবে না, আমি তোমাকে কিছু দিব্য অস্ত্রের শিক্ষা দেব, তোমার কোনো চিন্তা নেই। এবার তার মধ্যে আবার পুনরায় শরীর গরম হয়েছে, অর্জুন উৎসাহ বর্ধন করেছে, এবারে তিনি মানে সেই রথের রশি শক্ত করে ধরলেন, ধরে বলছেন ঘোড়াগুলোকে নিয়ে চলো সেদিকে। ঘোড়াগুলোকে এবার পিতামহের কাছে নিয়ে গেলেন। এবার পিতামহের ওখানে গিয়ে মানে সেখানে দিব্যাস্ত্রের প্রয়োগ হচ্ছে সব, দেবতারা দেখে চিন্তা করছেন যে এই দুই মহান পরাক্রমী সিংহের যে বল তা আজ আমরা দেখতে পাচ্ছি, না জানি কি হয়, দিব্যাস্ত্র দ্বারা দিব্যাস্ত্রের সব মানে প্রতিঘাত করা হচ্ছে, তার প্রতিকারও হচ্ছে। এবার সে ভয়ঙ্কর যুদ্ধ, যারা জীবিত ছিল তারা এই ভয়ঙ্কর যুদ্ধ তারা দেখছে। সেখানে রুদ্রাস্ত্র, বারুণ অস্ত্র, আগ্নেয় অস্ত্র, বায়ব্য অস্ত্র ইত্যাদি সব রকম অস্ত্র অর্জুন এবং পিতামহ ভীষ্মের মধ্যে ভয়ঙ্করভাবে সেই মানে দিব্য অস্ত্র দ্বারা যুদ্ধ করা আরম্ভ হলো। এবং মাঝে মধ্যে অর্জুন কি করছেন, ভীষ্ম দ্বারা যে সমস্ত সুরক্ষিত সৈন্যগণ ছিলেন তাদেরকে তো একেবারে সেখানেই নষ্ট করে দিলেন। এবারে তিনি দেখলেন যে আর তো কোনো উপায় নেই, এখন যদি আমি আরো উন্নত ধরনের অস্ত্র যদি ত্যাগ না করি তাহলে এই পিতামহ ভীষ্মদেবকে আমি কিছুই করতে পারবো না। তাই তিনি আরো শক্তিশালী দিব্য অস্ত্র দিয়ে কি করলেন, অর্জুন বাণের আঘাতে ভীষ্মের রথের ধ্বজা কেটে দিলেন, তার সারথিকে মেরে দিলেন এবং তার ঘোড়াগুলোকে মেরে দিলেন, রথের চাকাকে বিধ্বংস করে দিলেন, আর প্রায় 11টা বান দিয়ে তিনি যেমন সেই মানে স্বরের উপরে সাহিত্য ছিলেন সেই 11টা বান দিয়ে একবারে সমস্ত শরীর ভেদাভেদ করে দিলেন। তা না হলে তাকে তো জব্দ করা যাচ্ছে না। অর্জুনও তার সমস্ত শরীর একেবারে রক্তাক্ত, কারণ যখন ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন যে সমস্ত মহারথীরা ছিল তারা প্রত্যেকেই কি করলো, মানে যেমন দুঃশাসন, বিকর্ণ, দুঃসহ, বিভীংসতি এবং মানে অন্যান্য যারা যারা জীবিত ছিল মহারথীরা তারা চতুর্দিকে ঘিরে অর্জুনকে বাণ দিয়ে প্রহার করেছিল। তা অর্জুনের মানে সমস্ত শরীরটাই ক্ষতবিক্ষত হয়েছিল এবং অর্জুনের শরীরে এমন কোনো জায়গা অবশিষ্ট ছিল না যে যেখানে বাণ ঢোকেনি। তথাপি অর্জুন হেসে সেই সমস্ত তীরকে উঠিয়ে দিয়ে মানে তিনি যুদ্ধ করেছিলেন। আর তার যে তীর যে বারবার শরীর থেকে তুলে দিচ্ছে তাই দেখে মানে বিরাটের পুত্র উত্তর সে তো ওখানেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, সে মাঝে মাঝে চক্ষু বন্ধ করে নেয়, সেই দৃশ্য দেখার মতো নয়। আর অর্জুন হেসে হেসে সেই সমস্ত তীরকে তুলে ফেলছে। এবারে সকলে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার চক্রব্যূহ রচনা করে মানে সকলে একত্রিত হয়ে তাকে আবার ঘিরে ধরলেন। এবারে অর্জুনকে ঘিরে ধরে তখন অর্জুনকে এমনভাবে বাণ প্রহার করা আরম্ভ করল যে অর্জুন তখন বাধ্যতামূলকভাবে দিব্য অস্ত্রের অনুসন্ধান করে তাদেরকে ক্ষত বিক্ষত করে দিলেন, যে সমস্ত সৈনিকরা জীবিত ছিলেন তাদেরকে সেখানেই ধরাশায়ী করে দিলেন। সে ভয়ঙ্কর তীব্র যুদ্ধ। হে জনমেজয়, বৈশম্পায়ন ঋষি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, কারণ এই মহাভারত মানে বৈশম্পায়ন ঋষি জনমেজয়ের যে সর্পেষ্টি যজ্ঞ করেছিলেন এবং সর্পেষ্টি যজ্ঞ ব্রাহ্মণ দ্বারা রোধিত হয়েছিল, রোধ হয়েছিল, তারপরেই ব্যাসদেবের আদেশ অনুসারে এই ঋষি বৈশম্পায়ন মহোদয় তিনি সেই জনমেজয়ের রাজধানীতে বসে এই মহাভারত কথা শ্রবণ করিয়েছিলেন। তাই সেখানে বহু বহু মুনি ঋষিবৃন্দও আছেন। তা সেখানে তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, হে রাজন, ধনঞ্জয়ের এই রূপ পরাক্রম দেখে দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, বিভীংসতি, গুরু দ্রোণাচার্য, অশ্বত্থামা, মহারথী কৃপাচার্য ক্রোধে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন। তাদের তো আর মান সম্মান কিছুই থাকলো না। অর্জুন একলা এই লক্ষ লক্ষ সেনা এবং মানে অজস্র যে সমস্ত মহারথীরা ছিল তাদেরকে নিঃশেষ করে মুখ্য মুখ্য কয়েকজনকে ছেড়ে দিয়েছেন যারা গুরুপদে ছিলেন। আর দুর্যোধনকে তিনি মেরে দিতেন কিন্তু সেখানে তার ধর্মাত্মা দাদাজির মানে যুধিষ্ঠিরের আজ্ঞা ছিল না। এবং দুঃশাসনকে তিনি মেরে দিতেন কিন্তু দুঃশাসনকে মারতে গিয়ে তার মনে পড়ল যে অর্জুন প্রতি মানে ভীমসেন ভীমদাদা প্রতিজ্ঞা করেছে যে তাকে মেরে তার বুকের রক্ত নিয়ে দ্রৌপদীর কেশে লাগাবে, তা না হলে দ্রৌপদী কোনোদিন কেশ বন্ধন করবে না। তাই প্রতিজ্ঞাবদ্ধতার কারণে তারা মানে অর্জুন তাদের হত্যা করেনি, তা না হলে অর্জুন সেখানেই সব শেষ করে দিত। এবারে তারা লজ্জিত হয়ে ভীষণভাবে দুঃখিত হয়ে ক্রোধিত হয়ে তারা কি করলো, একসঙ্গে একেবারে ঘায়েল সিং এর মতন তারা তাকে আবার ঘিরে ধরল। সেখানে মহান মহান অস্ত্র প্রয়োগ করা হলো, দিব্যাস্ত্র প্রয়োগ করছে, আর অর্জুন সেই অবস্থাতে মানে বাণে বিদ্ধ হয়েও মৃদুমন্দ হাস্য সহকারে গাণ্ডীবে ঐন্দ্র অস্ত্রের সন্ধান করে বাণের বর্ষায় কৌরবদের আচ্ছন্ন করে দিলেন, এবং এমনভাবে আচ্ছন্ন করে দিলেন যে সেখানে তাদের আবার ছত্রভঙ্গ হয়ে গেল। যে যেদিকে পাচ্ছে পালা পালা, বাঁচা বাঁচা, মরি মরি, এই রকম সব রব উঠছে। তাই দেখে শান্তনু নন্দন ভীষ্ম আবার স্বর্ণখচিত ধনুষ এবং মর্মভেদী বাণ নিয়ে আবার পুনরায় আসলো। প্রথমে তিনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তার শরীরে 11টা বাণ বিদ্ধ হয়েছিল, এবার তিনি আবার সুস্থ হয়ে আবার অস্ত্রে শস্ত্রে নিয়ে তিনি আবার এলেন। এবারে তিনি দেখলেন সেই বানরধ্বজ যে রথ, সেখানে অর্জুন রক্তাক্ত শরীর কলেবরে তিনি যুদ্ধ করেই চলেছে। তাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো ছিল না, সেই একা এত এত যোদ্ধাদের বিনষ্ট করছে, যুদ্ধ করছে। এবারে তিনি কি করলেন, অর্জুন তখন এক মানে ভয়ঙ্কর ভল্গের সাহায্যে আবার কি করলেন, পিতামহ ভীষ্মদেব তিনি তো ক্রোধিত হয়ে আবার যখন দিব্যাস্ত্র প্রয়োগ করলেন, তখন অর্জুনও কি করলেন, ভল্গের সাহায্যে তিনি আবার অস্ত্র প্রয়োগ করে পিতামহের মানে সেই রথ ভেঙে দিলেন, রথের ছত্র ভেঙে দিলেন, এবং সেই রথের সারথিকে আবার মেরে দিলেন, ঘোড়াগুলোকে মেরে দিলেন। মেরে দিয়ে তিনি মানে তাকে একেবারে নিরস্ত্র করে দিলেন, এবং এমনভাবে যুদ্ধ হলো যেমন সেই সত্যযুগে বলি ও ইন্দ্রের সঙ্গে যে ভয়ঙ্কর সংগ্রাম হয়েছিল সেই প্রকার। সে ভয়ঙ্কর যুদ্ধ, ভীষ্ম এবং অর্জুনের সঙ্গে যুদ্ধে মানে সঙ্গে যে যুদ্ধ করেছেন তা অত্যন্ত দুষ্কর কাজ, কারণ দুজনেই মহান রথী, মহারথী, এবং তরুণ অর্জুন, অর্জুন তিনি তরুণ এবং রণকৌশলী এবং মানে ক্ষিপ্রতা সম্পন্ন, মানে ক্ষিপ্রতা সম্পন্ন মানে খুব দ্রুত মানে ধনুষের ছিলা পরিয়ে নেন, আবার বাণ প্রয়োগ করতে এত দ্রুত গতি, এত তার ক্ষিপ্র গতি যে তার সমকক্ষ কেউ ছিল না। তাই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণ ছাড়া তার বেগ কেউ সহ্য করার মতো কেউ ছিলই না। আর এই যুদ্ধে প্রজাপত্য, ঐন্দ্র, আগ্নেয় অস্ত্র, রৌদ্র অস্ত্র, বারুণ অস্ত্র এবং কৌবের মানে কুবেরের অস্ত্র, জাম্য এবং বায়ব্য ইত্যাদি ইত্যাদি সব দিব্য অস্ত্রের প্রয়োগ হয়েছিল। আর অর্জুন এবং ভীষ্ম যখন মানে সকলেই অস্ত্রকুশল ছিলেন, প্রথমে তারা দিব্য অস্ত্র প্রয়োগ করে যুদ্ধ করেও একে অপরের মধ্যে কিছু করতে পারল না, তারপরে তারা আবার সাধারণভাবে মানে সেই স্বর্ণময় ধনুষ দ্বারা তারা আবার যুদ্ধ আরম্ভ করেছিলেন। করার পরে এবারে অর্জুন তখন মানে অর্জুনকে এমনভাবে বাণ দ্বারা মানে একেবারে ঘিরে ধরলেন, বাণের মাধ্যমে এমনভাবে তাকে আহত করলেন যে সে দেখার মতন, একসঙ্গে তিনিও মানে ভীষ্মদেবও 11টি বাণ দিয়ে তার ঘোড়াগুলোকে আহত করলো, শ্বেত ঘোড়া। আর উত্তরের বুকে এসে একটা বাণ লাগলো, উত্তর তো মরি মরি অবস্থা, সে এমনিই ভীতু। আর অর্জুনের সমস্ত শরীরে মানে ভীষ্মদেবের সেই ভয়ঙ্কর বাণ ঢুকলো, অর্জুন হেসে হেসে সেগুলোকে সব তুলে ফেললেন, এবং তিনি হেসে তীক্ষ্ণ বাণের সাহায্যে ভীষ্মের ধনুষটি টুকরো টুকরো করে দিল। তারপর তিনি 10টি বাণে তার বুকে আগের মতন আবার আঘাত করলেন। তিনি এবারে অত্যন্ত পীড়িত হয়ে এবং রথের দণ্ডটা কোনো প্রকারে অনেকক্ষণ ধারণ করেছিলেন, তারপরে তিনি ভীষ্মকে ধীরে ধীরে অচেতন হয়ে গেলেন তিনি। আর সারথি তার কর্তব্য মনে করে তাকে আবার কিছুটা দূরে নিয়ে চলে গেল। মানে সকলে দুবার তিনবার চারবার করে পরাজিত হয়েছে। ঋষি বৈশম্পায়ন বললেন, হে জনমেজয়, ভীষ্ম যখন সংগ্রাম ভূমি ছেড়ে বাইরে চলে গেলেন তখন দুর্যোধন সে তো ক্ষতবিক্ষত হয়ে চলে গিয়েছিল, সে আবার নতুন করে পতাকা উড়িয়ে তীর, ধনুষ, বাণ, গদা এবং আরো আরো অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্যদের নিয়ে ধনঞ্জয়ের উপরে আক্রমণ করল, অর্জুনের উপরে। এবারে তিনি কি করলেন, এসেই, সে তো দুষ্ট, কোনো সংকেত দেয় না, এসেই তার কপাল লক্ষ্য করে একটি বাণ নিক্ষেপ করল। অর্জুন দেখে এ তো কপালে এসে লাগে লাগে বাণটা, তিনি কপালটা সরিয়ে নিয়েছেন, তথাপি তার চামড়া কিছুটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তার কপাল থেকে দর দর বেগে রক্ত বেয়ে নেবে এলো। এবারে তিনি এমনভাবে ক্রোধিত হলেন, সেই গরম রক্তের ধার যখন ললাট দিয়ে বইতে আরম্ভ করলো, সেই অর্জুন তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি বিষাগ্নির ন্যায় তীক্ষ্ণ বাণ দিয়ে দুর্যোধনকে আঘাত করতে শুরু করলেন ক্রমশ বারংবার। এবারে দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। অর্জুনের একটি বাণে দুর্যোধনের বুকে আঘাত লাগায় দুর্যোধন আহত হয়ে পড়ল। অর্জুন তারপর সমস্ত প্রধান সেনাদের সব সেখানে মেরে ফেলল। তারপরে তারা আবার দুর্যোধনের যে সমস্ত সেনাগণ ছিল তারা ছত্রভঙ্গ হয়ে যে যেখানে পারল মানে ছুটে আর কুল পায় না, আর তখন সে রথ ঘুরিয়ে যখন পালাতে লাগলো তখন তাকে আবার মানে বাম দ্বারা প্রহার করল। তখন সে রথের থেকে লাফিয়ে পড়ে সে ছুটছে। সে যখন ছুটছে অর্জুন বলছেন, ওহে বীর দুর্যোধন, মানে উপহাসমূলক, তুমি আজ মানে কৌরব কুলের কলঙ্ক, কিন্তু তুমি আজ পালিয়ে যাবে কোথায় হে? আমি তখন ধর্মপাশে আবদ্ধ হয়েছিলাম, তাই আমার জ্যেষ্ঠ ভ্রাত সেই যুধিষ্ঠিরের আজ্ঞা পায়নি, তাই তোমাকে আমি কিছু করিনি। এখন আমি সেই প্রতিজ্ঞা থেকে মুক্ত হয়েছি আর আমার জ্যেষ্ঠ ভ্রাত আমাকে যুদ্ধের জন্য সমস্ত অলৌকিক অস্ত্রশস্ত্র প্রাপ্ত করিয়েছেন, কারণ আমার এতেই বোঝা যাচ্ছে যে আমাকে যুদ্ধ করার জন্য তিনি আদেশ দিয়েই দিয়েছেন। তা তুমি পালিয়ে যাবে কোথায়? হয় জমালয়ে যাবে, আর তা না হলে আমরাই তোমাকে, এই পাণ্ডবরাই তোমাকে জমালয়ে পাঠিয়ে দেবে। এবারে সে সেখান থেকে পালিয়ে চলে গেল। এবারে মহাত্মা অর্জুন এইভাবে যুদ্ধে আহ্বান করায় আহত মর্ত হাতির ন্যায় দুর্যোধন আবার খানিকক্ষণ পরে সুস্থ হয়ে ফিরে এসে একেবারে সবগুলো কান কাটা। যারা ধর্ম মানে না, ধর্ম বিষয়ে কোনো জ্ঞান রাখে না, তারা কিন্তু এরকম কান কাটাই হয়। কোনো মান সম্মান বোধ তাদের থাকে না, কাউকে অসম্মান করতেও তাদের বাধে না। তাই আবার যখন সে যুদ্ধক্ষেত্রে ফিরে এলো, আবার যখন সেই সমস্ত যোদ্ধাগণ আবার একত্রিত হল, সব সুস্থ হয়ে সব মাথায় পট্টি হাতে পট্টি গলায় পট্টি দিয়ে সব আবার একত্রিত হয়ে আবার যুদ্ধ করা আরম্ভ করল। এবারে উত্তর তো প্রায় মরা মরা অবস্থা। অর্জুন তখন দেখল যে আমি যে রাজ্যে থাকি সেই রাজার অতি মানে প্রিয় পুত্র হচ্ছে এই উত্তর, অতএব সে যদি মারা যায় তাহলে আমারই অধর্ম হবে, তাকে রক্ষা করার বচন আমি দিয়েছিলাম, তাই তার যাতে কিছু না হয়। তা তিনি তখন কি করলেন, মানে সম্মোহন বাণের অনুসন্ধান করলেন, মানে সকলকে মূর্ছা করে দেবেন। দেখতে দেখতে তিনি সেই সম্মোহন বাণ তিনি এমনভাবে প্রয়োগ করলেন যে সমস্ত যোদ্ধাগণ যে যেখানে ছিল সেখানেই তারা একেবারে নিস্তেজ হয়ে গেল, মারা যায়নি, তারা নিস্তেজ হয়ে গেল। ঠিক সে সময় উত্তর মনে করলো, যাক ভালোই হয়েছে, এখন তো সব দেখছি আরামসে ঘুমোচ্ছে। উত্তর জিজ্ঞাসা করছেন, হে মহাবীর অর্জুন, এ আপনি কেমন বাণ চালালেন যে সকলে ঘুমিয়ে পড়ল? বলছেন, এ হলো সম্মোহন বাণ, সকলকে ঘুমিয়ে দেয় মানে অজ্ঞান করে দেয়। বলছেন, তাহলে এখন সুবিধা, তাহলে আমরা দুজনে মিলে এখন সকলকে কেটে ফেলি। তখন উত্তরকে বলছেন তার পিঠে হাত দিয়ে, তখন দুজনেই মাটিতে নেমেছেন রথের থেকে, তাকে জড়িয়ে ধরে বলছেন যে উত্তর, তুমি বলো আমি একলা যদি এই সেনা সাগরদের সঙ্গে এই মহারথীদের সঙ্গে একলা যুদ্ধ করতে পারি, তাহলে আমরা পাঁচ ভাই যদি অস্ত্র উঠিয়ে নিই তাহলে আমাদের সামনে কে টিকে থাকতে পারে বলো? কিন্তু আমরা কখনো ধর্মকে ছেড়ে দিই না, আমরা যদি মরেও যাই তথাপি ধর্মকে ছেড়ে দেব না, ধর্মকে ধরে রাখবো। আমরা তখন ধর্মপাশে আবদ্ধ ছিলাম আর এখনো, দেখো আমি যদি তাদের এখন মূর্ছা করে দিয়েছি, এখন যদি তাদের আমি হত্যা করি তাহলে তো মহা পাপ হবে আমার। আর লোকে আমাকে ইতিহাসের বুকে এটাই লিখে রাখবে যে পাণ্ডুপুত্র অর্জুন দিব্য অস্ত্রের দ্বারা তাদেরকে সম্মোহিত করার পর তাদেরকে হত্যা করেছিল। না না, তা হয় না। আর দেখো, আমি সেই তোমার দিদি উত্তরাকে বলেছিলাম যে আমি তার পুতুলের জন্য, মানে অঙ্গরাজ করণের, দুষ্ট দুর্যোধনের, অশ্বত্থামার এবং কৃপাচার্যের, দ্রোণাচার্যের, তাদের বস্ত্র মানে উত্তরীয় বসন নিয়ে যাব তাদের পুতুলের জন্য। তা তুমি কি সেই মৃতক ব্যক্তিদের মানে বস্ত্র নিয়ে যাবে? তা হয় না, তোমার দিদিকে দিতে হলে এই বস্ত্রই দিতে হবে, যাও। কিন্তু সাবধানে যেও, ওই পিতামহ ভীষ্মদেব, আমাদের পিতামহ, ওনাকে এই সম্মোহন বাণ কিন্তু পূর্ণরূপে সহাতে পারবে না, আর তিনি তার মানে প্রতিরোধ ক্রিয়াও জানেন। তাহলে তার রথের পাশ থেকে দূরের থেকে যেও, আর তার বস্ত্র নেওয়ার দরকার নেই, তিনি শ্বেত বস্ত্র পরেন, শ্বেত বস্ত্র মেয়েদের দিতে নেই। বললেন ঠিক আছে। এবারে ধীরে ধীরে গিয়ে মানে সকলের সেই উত্তরীয় বসনগুলো নিয়ে চলে আস। এসে তিনি সেই রণক্ষেত্র ছেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেন। দেখতে দেখতে সেই যে সম্মোহন বাণের অজ্ঞান করার একটা সময় আছে, সেই সময় যখন অতিক্রম হলো, অর্জুন তখনও অপেক্ষা করছে যে দেখি তাদের চেতন হওয়ার পর তাদের মনোভাব কিরকম হয়। তারা সকলে উঠে, দুর্যোধন তো আগে লাফ দিয়ে উঠল, লাফ দিয়ে উঠে বলছে পিতামহকে, বলছেন আপনি জীবিত থাকতে অর্জুন কি করে ওখানে দাঁড়িয়ে আছে, তাকে মারুন। তা বলছেন ছি, তোমার লজ্জাও করে না? তিন তিন চার চারবার করে আমরা তার কাছে পরাজিত হয়েছি, সমবেত হয়ে তাকে মারার জন্য চেষ্টা করেও আমরা সাফল্য মণ্ডিত হইনি। তাই এখন তুমি বলো কি না যে তাকে মারোনি কেন, তুমি গিয়ে মারো না কেন, তুমি তো বড় মানে লাভ দিতে দিতে আগে আগে আসো, তুমি আর কর্ণ, আর মার খেয়ে পালাও সবার আগে, তা তুমি যাও কিছু করো, যুদ্ধ করার সময় আমাদের কথা শুনবে, যুদ্ধের রক্ত বহাব আমরা, আর যখন সেই শয়তানি করে যখন গুটি ফেলো, পাশা ফেলো, তখন তো তোমার মামা শকুনি সব। এবারে বলছেন তাহলে এখন কি করণীয় তাই বলুন। বলছেন দেখো, এখন করণীয় হচ্ছে যে এই মানে যম সদৃশ অর্জুনের সঙ্গে আমরা কেউ পারব না। দেখো সকলেই একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, অতএব এই যুদ্ধ ছাড়ো, গরু চুরি করা তো আমাদের আর হলো না, এখন বরঞ্চ এক কাজ করো, আমরা ফিরে যাই। অন্যান্য যোদ্ধাগণও একেবারে ক্লান্ত হয়ে গেছে, তারা পিতামহ ভীষ্মের কথাকে অনুমোদন করলেন যে হে পিতামহ ভীষ্মদেব, আপনি ঠিকই বলেছেন, আমরাও আর পাচ্ছি না, এবারে অর্জুনকে যদি আবার যদি উৎসাহিত করা যায় তাহলে কিন্তু আমাদের একটাকেও জীবিত রাখবে না, সে আমাদের লক্ষ লক্ষ সেনাকে সব চতুর্দিকে সব পড়ে রয়েছে, আকাশে চিল শকুন ঘুরে বেড়াচ্ছে তাদের সব খাওয়ার জন্য, তা আমরাও সেই দলে আর যেতে চাই না, অতএব ছাড়ুন, এখন আর গরু চুরি করতে হবে না, অনেক মার খেয়েছি, এখন আমরা যাব। বললেন ঠিক আছে, তাই হোক। অর্জুন দাঁড়িয়ে আছেন, যদি যুদ্ধ করতে চায় তাহলে আবার করবে, অর্জুনও একটি অবসর দিয়েছে। তারা যখন ফিরে যাওয়ার মন্তব্য করল, তখন যারা গুরুপদে ছিলেন তাদেরকে হাত জোড় করে প্রণাম জানালেন এবং গুরুজনেরা আশীর্বাদ দিলেন। যে সমস্ত গুরুজনরা এসেছিলেন তারা তো অর্জুনের মানে অর্জুনকে খুব প্রীতি করে, পিতামহ ভীষ্মদেব তিনি ছোটবেলায় সর্বদাই তাকে কোলে বসিয়ে রাখতেন, সবসময় প্রীতি করতেন, তিনি একজন ব্রহ্মচারী, কখনো বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি ইত্যাদি করতেন না, কিন্তু অর্জুন তার অতীব প্রিয় ছিল। এবারে সকলকে প্রণাম করলেন, আর দুর্যোধন যখন মাথায় সেই মুকুট লাগিয়ে আবার যখন চলেছে, তখন অর্জুন কি করল, অর্জুনও সুবিধার লোক না, সে কি করলো, একটি তীর মেরে তার সেই মাথার মুকুটটাকে মানে দুভাগ করে মাটিতে ফেলেন, মানে এর থেকে অপমান আর হয় না। সেই দুরাত্মা দুষ্ট কানকাটা দুর্যোধন আর কি করবে, দেখলো তো পারা যাবে না, আর কিছু বললও না। তারপর সে চলে গেল। এবার সমস্ত কৌরব সেনারা তারা একেবারে ক্ষত বিক্ষত হয়ে তারা তো এবার বৈদ্যের চরণে গিয়ে সমর্পিত হবে সব। এবার সব তো যে যার মতন মানে হস্তিনাপুরে ফিরে গেল। অপরদিকে সকলকে ফিরে যেতে দেখে তিনি দেবদত্ত নামক শঙ্খ বাজিয়ে এমনভাবে কম্পিত করলেন, সমস্ত যোদ্ধাগণ চিন্তা করছেন কি যুদ্ধের বিদায় না আরম্ভ, একটু পেছন দিকে তাকিয়ে দেখি, তা দেখলেন না বিদায় দিয়েছেন। তারা তখন অতি দ্রুত গতিতে হস্তিনাপুরের দিকে রওনা হল। আর সমস্ত শত্রুরা এইভাবে দমিত হলে পর সেই উত্তর তিনি তো আনন্দে নৃত্য আরম্ভ করলেন, বলছেন যে খুব ভালো হয়েছে আমার জীবনে, আমি যে আপনার সারথি হতে পেরেছি অল্প সময়ের জন্য, আর এই প্রকার ভয়ঙ্কর যুদ্ধ এ সাধারণ মানব দেখে জীবিত থাকতে পারে না। আর মনে মনে চিন্তা করছেন যাক বেঁচে গেছি, তা না হলে অর্জুনের চক্রে পড়ে আমার তো হয়েছিল কাজ। আর অপরদিকে তিনি বলছেন দেখো এখন আমাদের ফিরে যাওয়া উচিত, আমরা গোধন সব ফিরে পেয়েছি, আর তোমার পিতা মহারাজ বিরাট তিনিও এসে গেছেন, তোমার জন্য ভীষণভাবে চিন্তাযুক্ত, অতএব চলো আমাদের আমরা আবার ফিরে যাই। এবারে উত্তর তিনি লাফ দিয়ে উঠে রথে বসলেন, রথ চালিয়ে নিয়ে যাবেন, বলছেন হে উত্তর হে রাজকুমার, এই রথ এখন আর তোমাকে চালাতে হবে না, এই রথ আমি যখন আবার চিন্তন করব তখনই এসে প্রকট হবে, এই দিব্য রথ নিয়ে আমি কোথাও মানে সচরাচর ঘুরে বেড়াই না। তুমি এক কাজ করো, তোমার রথে আমরা বসি এবং এই রথকে আমরা এখন বিদায় জানাই। দেখতে দেখতে সেই রথ সেখান থেকে লুপ্ত হয়ে গেল। সমস্ত যে সমস্ত দিব্য অস্ত্রশস্ত্র ছিল তাদেরকে যখন তিনি স্মরণ করলেন তারা আবার প্রকট হলেন, বলছেন হে বীর কি করব আমরা, বলছেন যে হে দিব্য অস্ত্রগণ আপনারা যে যার স্থানে প্রস্থান করুন, আমি আবার চিন্তন করলে আপনারা কৃপা করে আসবেন। বললেন ঠিক আছে যো আজ্ঞা বলে চলে গেল। এবারে সেই রথে যখন বসতে যাচ্ছেন সারথি হয়ে, তখন তিনি রাজকুমার উত্তরকে বলছেন যে হে রাজকুমার এখন এই সারথির স্থান আমার। বলছেন কেন, আমি তো আপনার সমস্ত বিষয় জেনে গেছি, অতএব আপনি এমন করবেন না, আমি রথের চালক হব, সারথি আমিই হব। বলছেন না তা হবে না। তারপরে সেই রথে বসে যেতে যেতে তিনি বলছেন যে দেখো তুমি এই রণ জয়ী হয়েছ, মানে এই রণ তুমি জিতেছ, এই কথাই বলবো। বলছেন তা কি করে বলবো, তা এই সমস্ত তিনি কি কি বলেছিলেন এবং সেখানে যে কি কি বলতে হবে তিনিও উত্তর ধনুর্ধারী অর্জুনের কথা অনুযায়ী বিরাট নগরের দিকে যাবেন। এবং বিরাট রাজা তো একেবারে খুশি হয়ে তার বুকটা অনেক বড় হয়ে উঠবে গর্বে। সেই সমস্ত সুন্দর সুন্দর বিষয় আমরা শ্রবণ করব এবং বিরাট পর্ব শেষ করে আমরা উদ্যোগ পর্বের মধ্যে গিয়ে আগামী দিন উদ্যোগ পর্বের হয়তো একটি অধ্যায় আরো শ্রবণ করব। তারপরে ক্রমে ক্রমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে আসবেন, অলৌকিক সেই সমস্ত লীলা কথা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা এর পরবর্তী অংশ আরো সুন্দর আরো আকর্ষণীয় কালকের যে কথা হবে সেগুলো মানে একেবারে হৃদয়ের মধ্যে বহুদিন গেঁথে থাকবে, সে বিষয়গুলো আমরা মহাপ্রভুর কৃপা হলে আবার আগামী দিন ঠিক এ সময় থেকেই শ্রবণ করব। অত এখানকার পাঠের অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শুকমুনি কি জয়, শ্রী শ্রী অর্জুন মহারাজ কি জয়, শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়,
শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি।